রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দেয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাতে আরো একবার উপস্থিত হয়েছি। আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা, আর তেলাওয়াত শুনবো হামদে বারী তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শোনানোর চেষ্টা করব আপনাদেরকে। পাশাপাশি দর্শক, যেহেতু আলহামদুলিল্লাহ গতকালকে আপনারা শুনেছেন দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নতে বারা ইজতেমার ঘোষণা, বা আমরা আপনাদেরকে জানিয়েছি মার্চ মাসের 4-5-6 তারিখ তিন দিনের সুন্নতে বারা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, আসুন ভালো ভালো নিয়ত সহকারে কারি সাহেব থেকে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها ثُمَّ
দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমরা কোরআনুল করিম থেকে তেলাওয়াত শ্রবণ করলাম এই অনুষ্ঠানের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। দর্শক, আজ যে বিষয় আমরা নিয়েছি আলোচনা করব, আপনাদেরকে জানাবো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমানায়, সেই মোবারক যুগে, সোনালী যুগে, যে সকল মুসলমান ছিল যারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়েছেন, এই সকল মোবারক ব্যক্তি যারা ছিলেন, যারা ইমানদার ছিলেন, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, আর সাহাবি কাদেরকে বলা হয় আমরা এর পূর্বেও শুনেছি, ইমানের সাথে যারা ইন্তেকাল করেছে, ইমানের সাথে যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তাদেরকে সাহাবি বলা হয়। আর এই যে সোনালী এক যুগ, সোনালী মানুষ ছিল তারা, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন তারা, ইমানের দাওয়াত দিয়েছেন, তৌহিদের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রিসালাতের দাওয়াত দিয়েছেন। এই যে মহান ব্যক্তিত্বরা নিজের জীবন, নিজের সম্পদ, নিজের ঘর সংসার সব রসুলের কদমে উৎসর্গ করেছেন, এই মোবারক ব্যক্তিদের মাঝে কিছু সংখ্যক ব্যক্তি, কিছু সংখ্যক সাহাবি ছিলেন যাদেরকে আহলে সুফা বলা হয়। দর্শক, অনেকেরই ধারণা নেই সাহাবিদের মধ্যে, অনেকে আনসারি সাহাবি বলা হয়, তারা কারা, আহলে সুফা বলা হয় তারা কারা। আজ আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় রেখেছি আহলে সুফা, কোন সাহাবিদেরকে আহলে সুফা বলা হয় এবং তারা কারা, কেন তাদেরকে আহলে সুফা বলা হয়, তাদের ফজিলত সমূহ কি রয়েছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আহলে সুফা সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যাপারে কি ইরশাদ করেছেন, জানা দরকার আমাদের। আমরা মুসলমান হিসাবে এই রকমের মহান ব্যক্তিত্বদের ব্যাপারে আমাদের জ্ঞান থাকা দরকার, ইলম থাকা দরকার, আমরা যেন তাদের বিষয়ে জানি, বুঝি। কেননা আহলে সুফা অনেক বড় এক সংখ্যা ছিল সাহাবা ইকরামদের মধ্যে, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সম্মান, ভালোবাসতেন, মর্যাদা, অন্যান্য সাহাবিদেরকে তাদের ব্যাপারে বলতেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবান থেকে যাদের প্রশংসা আমরা শুনি হাদিসে পাকের মধ্যে, তাদের ব্যাপারে আমাদেরকে জানতে হবে। আজ ইনশাআল্লাহ আমাদের সাথে ইমরান ভাই রয়েছেন, আমরা আলোচনা করব, শুনব, শিখব, জানব আহলে সুফা কারা, তাদের মর্যাদা কি, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে কি ইরশাদ করেছেন। দর্শক, আলোচনায় ফেরার পূর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা জুনায়েদ ভাই থেকে হামদে বারী তাআলা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বারী শোনার পূর্বে ভালো নিয়ত করে নিই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। আমরা সবাই মিলে মিশে হামদে বারী নাতে রাসূল পাঠ করব এবং শুনব ইনশাআল্লাহ। আসসালামু
তোমার দিদার, ইয়া রাসূল ہم کرے دونا مولا مستر کے تو তোমার সেই প্রিয় সত্কার
যিনি সব নকবীদের সরদার যিনি সব নকবীদের সরদার যিনি সব নকবীদের সরদার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
দর্শক খুব সুন্দর হামদে বাড়িতে আলা জুনাদবে আমাদেরকে শুনিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনায় আসব। ইমরান ভাই, আজকের অনুষ্ঠানের বিষয় তো শুনছেন আপনি, আহলে সুফা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম যারা ছিলেন তাদের মধ্যে একটি অংশ ছিল আহলে সুফা নামে, আর এদের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আহলে সুফা কারা, আমাদের দর্শকের মধ্যে অনেকেই আছেন কি যারা আহলে সুফা সম্পর্কে ধারণা নেই, বা আহলে সুফা কোন সাহাবিদেরকে বলা হয় এই সম্পর্কে হয়তো অনেকে আমরা জানি না। তো আজকের বিষয় এই জন্য নেওয়া, যাতে করে মুসলমান প্রতিটা ইসলামী ভাই ইসলামী বোন পর্যন্ত যাতে এই আহলে সুফা কোন সাহাবিদেরকে বলা হয় তাদের মর্যাদা সম্পর্কে যেন আমরা জানাতে পারি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুফা বা আসহাবে সুফা, জি, যারা সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে আপনার বিশেষ কিছু সাহাবা ইকরামদেরকে বলা হয়, আর প্রতিটি মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মানিত সাহাবা ইকরাম সম্পর্কে আমরা জানি।
জি জি,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সম্মিলিতভাবে সাহাবা ইকরামের প্রশংসা করেছেন, আবার হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন আলাদা আলাদাভাবে অসংখ্য সাহাবা ইকরামের প্রশংসা করে করেছেন। এদের মধ্যে আপনার আহলে সুফা যারা, তাদের বিষয়টা যে তারা কারা ছিলেন, তাদের গুণাগুণ, তাদের মর্যাদা, তারা কি করতেন, এই ইসলামের মুসলমানদের জন্য তাদের ইতিহাসটা এক শিক্ষণীয়। তাই সাহাবা ইকরামের যুগের পর থেকে আজ পর্যন্ত আপনার যারা হাদিসের কিতাব যারা রচনা করেছে,
জি,
মুহাদ্দিস ইকরাম, প্রতিটি যুগের মধ্যে প্রতিটি কিতাবের মধ্যে আহলে সুফাদের আলোচনা এনেছে।
সুবহানাল্লাহ।
আসলে আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলবো, ইসলামের এক একটা দিক যেটা মুসলমানদের জন্য শিক্ষণীয়, যুগে যুগে যারা ইমাম যারা ওলামা ইকরাম যারা ওই বিষয়গুলোকে তারা নিচের দিকে আনার চেষ্টা করেছেন। তাই আমাদের ইসলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আহলে সুফা। যদি আমরা শুরুতে যদি এতটুকু আমরা জানতে পারি যে আহলে সুফা সাহাবে সুফা কারা, কিতাবের মধ্যে তাফসীরে নঈমীর মধ্যে মুফতি আহমদ ইয়াসার নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি আহলে সুফা কারা ছিলেন এদের ব্যাপারে লেখেন, মসজিদে নববী শরীফের মধ্যে একটা স্থান, আর ওই সাহাবা ইকরাম তারা ছিলেন যারা বাহ্যিকভাবে আপনার এই দারিদ্রতার মধ্যে অসহায়ের মধ্যে যাদের জীবন অতিবাহিত হতো, এর মধ্যে কিছু সংখ্যক সাহাবা ইকরাম অসংখ্য কিতাবের মধ্যে এসেছে যাদের ওই 400-500 সাহাবা ইকরামের মধ্যে প্রায় 70 জন সাহাবা ইকরাম অবস্থা এমন ছিল, তাদের অসহায়ত্বের অবস্থা এমন ছিল যে তাদের অনেক সময় তাদের শরীরের কাপড় পরিধান করার মতো মানে ওই সামর্থ্য পর্যন্ত তাদের কাছে ছিল না। তাই এই সকল মহান ব্যক্তিদেরকে যারা অবস্থান করতেন মসজিদে নববী শরীফে, সেখানে আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলমে দ্বীন অর্জন করতেন, ইলম শিখতেন,
জি,
এবং অবস্থান করতেন সেখানে, এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা কিছু প্রদান করা হতো ওই সকল মহান ব্যক্তিরা তাহার করতেন। তারা আপনার দিনকে দিন ওই সকল মহান ব্যক্তিদ্বয় তারা ক্ষুধার্ত অবস্থায় কি দিন অতিবাহিত করতেন। আর কিতাবের মধ্যে এই সকল ব্যক্তিদেরকে বলা হয়েছে আহলে সুফা। এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে সম্মানিত ব্যক্তি যারা আপনার যাদের ব্যাপারে এসেছে যে মসজিদে নববী শরীফের মধ্যে অবস্থান করতেন, আহলে সুফা যারা অসহায় অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় অবস্থান করতেন, এই মহান ব্যক্তিদের থেকে আমাদের দুইটা জিনিস আমাদের শিক্ষণীয়। একটা হচ্ছে যে আহলে সুফাগণ এই দারিদ্রত অবস্থায় তারা সব সময় ক্ষুধার্ত অসহায়ত্ব কিন্তু তারা ইলমে দ্বীন অর্জন করতেন। একটা কাজ করতেন যে ইলমে দ্বীনকে প্রসার করতেন, দুইটা কাজ,
সুবহানাল্লাহ,
ইলম অর্জন করতেন, ইলমকে প্রসার করতেন। কিতাবের মধ্যে লেখা হয় ক্ষুধার যন্ত্রণার কারণে কখনো আহলে সুফাগণ ইলমে দ্বীন থেকে কখনো কি হন নাই, মানে নিজেকে বিরত রাখেন নাই। এমন অবস্থা কেমন অবস্থা ছিল শুনলে হয়তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা অনেকে অবাক হয়ে যাব। হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন,
জি,
সাহাবাই কেরামদের মধ্যে ওই নামাজের মধ্যে আহলে সুফারাও থাকতেন, তাদের ক্ষুধার অবস্থা এমন ছিল তারা অনেক সময় ক্ষুধার যন্ত্রণায় কি করতেন, তাদের শরীর থেকে আওয়াজ পর্যন্ত বের হয়ে যেত, কষ্ট কাহাকে বলে, মানে তাদের শুধু আল্লাহ এবং তার রাসূলের উপরে ভরসা করে তারা থাকতেন।
সুবহানাল্লাহ।
বাহ্যিকভাবে তাদের ইনকাম করার মানে খাওয়ার উদাহরণ কোনো ব্যবস্থা ছিল না, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যা ব্যবস্থা হতো তারা তাহার করতেন। অনেক সময় তাদেরকে উপবাস থাকতে হতো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন এভাবে নামাজ পড়াচ্ছেন, ওই আহলে সুফাদের অনেকে নামাজের মধ্যে ক্ষুধার কারণে তাদের কি শরীর থেকে আওয়াজ বের হলো,
কষ্টের কারণে যে আওয়াজটা বের হয়,
কষ্টের কারণে যে আওয়াজ বের হয়, হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সেই আহলে সুফাগণদেরকে উদ্দেশ্য করে যে ধৈর্য সবর, যে ধৈর্য ধারণ করা, সবর করা, এই নিয়ামত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করলেন, নসিহত করলেন যে এই কাল কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা কেমন হবে, এবং এই সকল ক্ষুধার্ত ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য ধৈর্য ধারণ করে জান্নাতে তাদের উচ্চ মকাম সম্পর্কে সেই আহলে সুফাগণদেরকে কি বুঝিয়ে দিলেন। এখানে এই আহলে সুফাগণদের মধ্যে ওই সকল সাহাবা ইকরাম ছিলেন, কয়েকজনের নাম আমরা শুনব। ইসলামের ইতিহাস আহলে সুফাগণদের মধ্যে এমন এমন মহান ব্যক্তি আজকে যাদের নাম পুরা ইতিহাস জানে, যাদের নাম যাদের হিস্টোরি পড়ে আজকে মানুষ আলিম হচ্ছে,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
মানে যাদের যাদের জীবনী অধ্যয়ন করার পর একজন মানুষ সম্মানিত কি হয়, আলিম হয়,
আল্লাহ।
ওই সকল আহলে সুফাগণদের মধ্যে মহান কয়েকজন সাহাবা ইকরাম, তাদের মধ্যে সর্বপ্রথম যার নাম চলে আসে কিতাবের মধ্যে তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা,
সুবহানাল্লাহ। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সকল মুসলমানের মোটামুটি ধারণা আছে, কিন্তু ইনি একজন সাহাবি, আর এমন সাহাবি যার মর্যাদা যার শান প্রায় কিতাবে প্রায় জায়গাতে আলোচনা করা হয়, কিন্তু হাজারেরও উপরে হাজার লোকের মধ্যে দুই চার পাঁচ জনেরও খুব কম জানা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি, কিন্তু সে আহলে সুফা,
আহলে সুফাগণদের মধ্যে যিনি মানে দিনকে দিন দিনকে দিন ক্ষুধার্ত অবস্থায় কি দিন অতিবাহিত
করেছেন,
কিন্তু ইলমে দিনকে ত্যাগ করেন নাই।
আল্লাহ আল্লাহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইনশাআল্লাহ আমরা জানবোটা শুনবো, কিন্তু বিশেষ কয়েকজন সাহাবা ইকরাম,
জি জি,
এদের নামটা আমরা জেনে নিই। যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার দুই যিনি মুয়াজ্জিন রাসূল হযরত বিলাল হাবিবি রাদিয়াল্লাহু তাআলা,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
আহলে সুফার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। নাম্বার তিন যার নামে পৃথিবীতে অসংখ্য প্রতিষ্ঠান, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আচ্ছা, আরেকজন যিনি সাহাবা ইকরামদের মধ্যে নবীর প্রেমের বিশেষ কিছু দৃষ্টান্ত ওই যুগে দেখিয়েছেন, হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছু কিছু সাহাবীর নাম আপনি নিয়েছেন,
আরেকজন সাহাবী আর যিনার থেকে অসংখ্য হাদিসে মুবারাকা, যিনি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা,
ইনিও আহলে
সুফার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে দর্শক শ্রোতা, আজকের বিষয়ে যদি আমরা মন দিয়ে শুনি আর শেষ পর্যন্ত সাথে থাকি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সাহাবা ইকরামদের একটা যে বিশেষ দল ছিল আহলে সুফা, তাদের ব্যাপারে আমাদের অনেক কিছু জানা হবে। আর দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কয়েকজন সাহাবীর নাম আমরা শুনলাম, এরা আহলে সুফার অন্তর্ভুক্ত ছিল, কিন্তু অনেকেরই আমাদের জানা ছিল না, দর্শকের কিছু কল নিব, এরপর ইনশাল্লাহ জুনায়েদ ভাই থেকে নাতে রসুল শুনবেন ইনশাল্লাহ। কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মুহসিন, মুন্সিগঞ্জ থেকে বলছি।
জি,
আপনাদের রহমতপূর্ণ অনুষ্ঠান অনেক খুব ভালো লাগে, এই অনুষ্ঠান দিয়ে আমি সবসময় দেখি। আমি একটি নাতেরা কুল শুনতে চাই।
মাশাআল্লাহ, মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে কল দিয়েছেন, নাত তো অবশ্যই শোনাবো, তবে তিন দিনের সুন্নতে বড় ইজতেমায় আসার নিয়ত করে নিন। আর আপনার মুন্সিগঞ্জে যেখানে সিটি আছে, শহর আছে, মুন্সিগঞ্জ সদরেই আমাদের জামিয়াতুল মদিনা রয়েছে, বা জিম্মাদার রয়েছে, দাওয়াত ইসলামের মোবালিক রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে টিকিট কেটে নিন, বুকিং দিয়ে নিন। আর সময় মতো ইনশাল্লাহ মার্চ মাসের 4-5-6 তারিখ যে ইজতেমা রয়েছে সেখানে আসার চেষ্টা করুন ইনশাল্লাহ। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সাবির আত্তারি, আমি যেহেতু মাদানী চ্যানেল প্রোগ্রাম দেখার একটা নাচ শোনার, আমার তাই ভাই দেখে নাও না মাদানী মাদিনে বলে
ইনশাল্লাহ তাআলা, জুনাইদ ভাই সাথে আছেন, শোনাবেন ইনশাল্লাহ তাআলা। পরবর্তী কল।
মোহাম্মদ অনিক হাসান মুন্না, চট্টগ্রাম থেকে বলছি। আপনাদের সকালের রহমতপূর্ণ অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগে, সেটা আমি প্রায় সময় দেখে থাকি। তো আমি একটি নাতে রাসুল শুনতে চাই।
একটি নাতে রাসুল শুনতে চান ইনশাআল্লাহ তাআলা, শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন অনিক ভাই। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ মাহফুজ, আমি নারায়ণগঞ্জকে বলছি।
আমি মাদানী ছিলাম, দেখি আমি যে সময় শুরু হয়েছে আল্লাহর রহমতে, এই শুরুর থেকে ইনশাল্লাহ দেখি, তো আমার খুবই ভালো লাগে।
আচ্ছা আচ্ছা, ভালো লাগে আপনার কাছে যে জিনিসটা দেখতে ভালো লাগে বা পছন্দ করেন, আপনি নেকির দাওয়াত দিয়ে অন্যদেরকেও দেখান, আপনার ঘরের মানুষদেরকে দেখান, যাতে সবাই এটা দেখে এর বরকত অর্জন করতে পারে, আর এ থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারে, মানুষ যেন ভালো কিছু শিখতে পারে, যেন নেকির দাওয়াত দেন, অন্যকেও মাদানী চ্যানেল দেখার উৎসাহ করেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম, পাঁচগ্রাম খুতরা থেকে বলতেছি। আমরা একটা গজল শুনতে চাই।
আচ্ছা, বগুড়া থেকে দুই দিন আগে এক ইসলামী ভাই আসছিল ঢাকাতে, দেখা হলো, সে দেখা করতেই আসছিল সম্ভবত, পরে দেখা করলাম তার সাথে। সে অনেক বলল যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বগুড়াতে প্রতিটি ঘরে ঘরেই চলে বলা যায়, আর উনি এরকমের বলছে কিছু যে বগুড়াতে 6টি থানা, প্রতিটা থানাতেই মাদানী চ্যানেল বাংলা, তাও আবার সিরিয়ালের 2 নম্বরে, এত কাছাকাছি, যাতে করে কোনো দর্শক যদি টিভি অন করে 1 নম্বর থেকে যখন চেঞ্জ করা শুরু করবে 2 নম্বরে মাদানী চ্যানেল চলে আসবে সেকেন্ড টাইমে। তো বগুড়ার ইসলামী ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আপনার এলাকায় খুব সুন্দর মাদানী চ্যানেল আপনারা দেখছেন, কলও দিচ্ছেন। কিন্তু আর একটা ছোট্ট অনুরোধ করি, বগুড়া থেকে এবছর কত হাজার লোক আসতেছে দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নতে বড় ইজতেমায়? মাদানী চ্যানেল তো পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার দয়া বলতে গেলে আপনারা ফ্রিতে পেয়ে গেছেন, তাই না? ঘরে বসে এত সুন্দর অনুষ্ঠান দেখছেন। এখন এই দাওয়াত ইসলামী যখন তিন দিনের সুন্নতে বড় ইজতেমার আয়োজন করেছে, তো আপনার বগুড়া থেকে আপনারা কত হাজার লোক নিয়ে আসতেছেন এটাও যদি মাদানী চ্যানেলকে জানিয়ে দেন যে আমরা এত হাজার লোক নিয়ে বগুড়া বাসী ইনশাআল্লাহ তাআলা তিন দিনের ইজতেমায় আমরা আসতেছি, তো আমরা খুশি হয়ে যাব। আর যাদেরকে নিয়ে আসবেন তারা অনেক সুন্দর এই সংগঠন পাবে, এরকম সুন্দর পরিবেশ পাবে, ইলমে দিন শিখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। জুনাইদ ভাই থেকে নাতে রাসূল শুনবো, এরপর ইনশাআল্লাহ আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা। জি জুনাইদ ভাই, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ছোটি سيدنا محمد اللهم صل على سيدنا محمد او ماضي بھائی کی تو دار ساتھ لائے جاوا ماں او ماضي بھائی کی تو دار ساتھ لائے جاوا
দর্শক থেকে কেউ অনুরোধ করেছিলেন এই নাটটা শোনার জন্য, জুনায়েদ ভাই শুনিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। পরবর্তী ইনশাআল্লাহ আবার শুনবো জুনায়েদ ভাই, জুনায়েদ ভাই থেকে নাট। আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মিরাজ ভাই থেকেও কিছু নেই মাদানী ফুল। এরপরে দর্শকের কল এস এম এস নিবো, আবার ইমরান ভাইয়ের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ তালা। মিরাজ ভাই কেমন আছেন? মাশাআল্লাহ, আপনার হাসি দেখলে দর্শক আলহামদুলিল্লাহ খুশি হয়ে যায়, সকালবেলা তাদের খুব সুন্দর কাটবে আশা করি ইনশাআল্লাহ তালা। আজকের বিষয় আহলে সুফা, আসতে দেরি হয়েছে আপনার জানাতে পারিনি, তো আহলে সুফা নিয়ে দর্শককে কিছু মাদানী ফুল।
জি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো আসহাবি সুফা,
জি জি,
তো যদি এই মহান পবিত্র ব্যক্তিদের যদি নাম নেওয়া সর্বপ্রথম তাদের যে ইলম,
আহ সুবহানাল্লাহ,
এই ব্যাপারে কি আলহামদুলিল্লাহ, যত সকল উলামা একরাম, যত ফুকাহ একরাম, তারা সর্বপ্রথম যে বিষয়টা তাদের ক্ষেত্রে কি আলহামদুলিল্লাহ তাদের সম্মানের উপাধির দিক দিয়ে সর্বপ্রথম যে দিকটা চলে আসে এটা হলো তাদের এলিমের ব্যাপারে। যেমনই ভাবে আপনার সালমান ফার্সি, ইনিও কিন্তু আপনার আসহাবে সুফার মাঝে একজন ছিল, যিনি সাহাবিদের ভিতরে অন্যতম একজন জ্ঞানী সাহাবি ছিল। তো ইনাদের এলিম অর্জন করার জজবা, এলিম অর্জন করার এমন অবস্থা ছিল, এমন মন মানসিকতা ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের হুজরা মুবারকে আরাম করত, তো আসহাবে সুফারা যারা ছিল তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার কাছে চলে যেত, এবং কি অনেক সময় ইনারা নিজের থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বিভিন্ন সময় কি আপনার মজলিসের মাঝে কি নিজে জেনে জেনে কি অসংখ্য সওয়াল করে জ্ঞান অর্জন
করে করে তারপরে জ্ঞানগুলো অর্জন করে।
অথচ তাদের অবস্থা এমন ছিল, একবার হযরত সাইয়্যিদিনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার রেওয়ায়েত এভাবে আসছে যে ইনার অবস্থা এমন হতো ক্ষুধার যন্ত্রণায়। তো মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে অনেক সময় ইনি ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর যে মিহরাব আছে ওইখানে কি আর কি বিউষ অবস্থায় ইনি পড়ে থাকেন। এবং একবার এমন হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মদিনাতে তৈয়বার থেকে আপনার ভিতরে প্রবেশ করতে এমন বাহিরে যেতে যে পথ, তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে ক্ষুধার যন্ত্রণায় বসে পড়লো। তখন তার পাশ দিয়ে অতিক্রম করছিল। এখান থেকে দুইটা বিষয় ইনশাআল্লাহ আমরা জানবো, যে নাম্বার এক যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষুধার এই অবস্থা দেখলো, আমার নবী তার চেহারা দেখার পরে বুঝতে পারলো যে নিশ্চয়ই এটা ক্ষুধার যন্ত্রণায়। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল, অতঃপর ইরশাদ করলো চলো।
সুবহানাল্লাহ,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছে পিছে কি চলতে লাগলো। তো যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে নিজের ঘরে তাশরিফ নিল, তখন অনুমতি নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরে প্রবেশ করলো। তো প্রবেশ করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে একটি দুধের পেয়ালা দেখল এবং বলল যে এই দুধ কোথা থেকে আসছে। তো পরিবারের কেউ বলল কোন এক সাহাবী কিংবা সাহাবিয়া এই দুধ কি আপনার জন্য উপহার পাঠিয়েছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে আপন গোত্রের অর্থাৎ যারা আসহাবে সুফফার যারা আছে তাদের সবাইকে একত্রিত করো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি অভ্যাস মুবারক এমন ছিল যে যখনই আল্লাহ নবীর দরবারে কোনো হাদিয়া টান কোনো কিছু আসতো, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুফফাবাসী যারা আছে তাদের মাঝে ওইটা বন্টন করে দিত তাদের আহারের জন্য। তো যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধ দেখে ইনি নিজে কল্পনা করতে লাগলো, যে চিন্তা করতে লাগলো যে এটা এক পেয়ালা দুধ, কয় পেয়ালা, এক পেয়ালা দুধ, ও যারা আসহাবে সুফফা যারা আছে তাদের সংখ্যা তো অনেক, তো এক পেয়ালা এটা কিভাবে, তো ইনি নিজে নিজে ইনি নিজেই বলতে নিজে কি এভাবে চিন্তা করতে লাগলো এদের ভিতরে সবচেয়ে বড় হকদার হলাম আমি কে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার নবী যেহেতু বুঝতে তো লাব্বাই কিয়া রাসূলুল্লাহ বলে কি সবাইকে নিয়ে আসলো। তো আসার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দুধের পেয়ালা দিল আর বলতে লাগলো আপন গোত্রের সকল সুফফাবাসীদের সবাইকে কি পান করাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনকে দিল, সে পরিতৃপ্ত হয়ে কি পান করলো, আবার অপরজন কিভাবে সকল সাহাবায়ে কিরাম কি এক পেয়ালা দুধ পান করলো, কয় পেয়ালা, এক পেয়ালা, এখনো শেষ হয়নি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবাইকে খাবারের পরে বলতেছে ইয়া রাসূলাই, পেয়ালা যখন সামনে আনলো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যখন অবশিষ্ট তুমি আর আমি আছি, অতএব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলে আবু হুরায়রা পান করো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পান করলো, আবার যখন কি একবার খেয়ে আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো হে আবু হুরায়রা আবার পান করো, এইভাবে তিনবার পান করলো। তখন তিনবারের সময় তখন ইনি বলতে লাগলো ইয়া রাসূলাল্লাহ যাকে আল্লাহ তাআলা আপনাকে সত্য নবী হিসাবে কি পাঠিয়েছে আমি পরিতৃপ্ত হয়ে গেছি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যখন কি পান করলো তবে অবশিষ্ট যে দুধ ছিল ওগুলো শেষ হয়ে গেল। তো এখান থেকে একটি বিষয় আমরা যদি দেখি আসলে আমাদের যে আসহাবে সুফফা আলহামদুলিল্লাহ তাদের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কিরামদের থেকে তো মহব্বত করতো, কিন্তু তাদের মাঝে যে স্পেশাল যে মহব্বত যে আসহাবে সুফফা যারা ছিল তাদের প্রতি ছিল, আর তাদের এলেম অর্জন করার এমন অবস্থা আমরা পূর্বেই শুনলাম যা ইনারা নামাজের সময় অনেক সময় ক্ষুধার যন্ত্রণায় ইনারা নামাজ থেকে পড়ে যেত,
আহা,
তো মাটিতে লুটিয়ে পড়তো নামাজরত অবস্থায়। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হওয়ার পরে এই দৃশ্য দেখলো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলো যে তোমরা যদি জানতে এই উপবাস এই অভাবের মাঝে আল্লাহ তাআলা বান্দাকে কত সওয়াব দান করে, খোলাসা বান্দাকে যে সওয়াব দান করে যদি তোমরা জানতে তাহলে তোমরা এটা কি আল্লাহ তাআলার বারগায় ফরিয়াদ করতে যেন তোমাদের থেকে অভাবপূরণটা দূর না হয়, চাহিদা দূর না হয়। তো ইনাদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে
আসলে। জি বলেন।
এক তো আলহামদুলিল্লাহ ইলমি দিন যে শিক্ষা করেন ইনাদের মন মানসিকতা দিন হোক রাত হোক আল্লাহ নবীর কদমে পড়ে থাকা, এক তো ইলম অর্জন করতো আবার আলহামদুলিল্লাহ এগুলা প্রচার করতো। তো এগুলো আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক বড় মেসেজ আলহামদুলিল্লাহ। কারণ আমরা হাদিস শরীফে অনেক হাদিসে বাকি আমরা শুনেছি যে আমাদের সাহাবে কেরাম আমাদের জন্য যে ইনার হলেও যে আসমানের উজ্জ্বল নক্ষত্র, যদি কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ অনুসরণ করে তো তারা কি হেদায়েত পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ তাদের মাঝে এই দিনগুলো কিন্তু আজকে আমাদের মাঝে সবকিছু থাকার পরেও খানার অসুবিধা নেই, পোশাকের অসুবিধা নেই, না ঘুমের সুন্দর ব্যবস্থা আছে, সুপার সেটের ব্যবস্থা, আলিশান বিছানার ব্যবস্থা, কিন্তু আমাদের আমাদের অন্তরে কি এলমে দিন অর্থাৎ যে এলেম অর্জন করা যে মন মানসিকতা আজকে আমাদের মাঝে এগুলা নাই।
আসলে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় না যে আপনারা এত কষ্ট সহ্য করেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেন পড়ে রয়েছেন, তাদের থেকে ইমরান ভাই কিন্তু একটাই উত্তর, আর আমরা এটাই পাই হাদিসে পাকের মধ্যে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এটাই বলেছেন কি শত ক্ষুধা থাকুক না কেন, যতই যন্ত্রণা থাকুক না কেন, রসুল করিমের নুরানি চেহারা মোবারক দেখলে এই সকল কষ্ট যন্ত্রণা সব আমরা ভুলে যেতাম।
যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম যখন তারা ক্ষুধার্ত অবস্থায় বেকারার হয়ে যেতেন, তারা বলেন যে কোন উপায় না পেয়ে মাধ্যম নিয়ে পেয়ে তারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা জিয়ারত করতেন, তারা বলেন যে আমাদের সেই ক্ষুধার যন্ত্রণার কথা আমাদের স্মরণ থাকতো না। কেমন ছিল জুনাইদ ভাই মাশাআল্লাহ কিছুক্ষণ পূর্বে যে কালাম করলেন, তোমার সোয়া পেল যারা তারা হলো দামি, কেমন দামি হলো,
আল্লাহ
যখন আমি মিরাজের সেই সফরে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, ওই জান্নাতের সেখান থেকে এসে হযরত বিলালকে বলতে লাগলো আমি জান্নাতের মধ্যে আমার আগে আগে,
আহা
বিলাল আমি তোমার পায়ের শব্দের আওয়াজ শুনতে পেয়েছি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
দেখেন বাহ্যিক ভাবে তিনি কি ছিলেন, একজন আসহাবে সফা অসহায় একজন সাহাবায়ে কেরামের মধ্যে ছিলেন, কিন্তু মকাম কোথায়?
আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইসলাম গ্রহণ করার পরের যে ইতিহাসগুলো এটা দুনিয়াবাসীর সামনে কিন্তু আজ কত কষ্ট না, কত পরিশ্রম, কত কুরবানি না সে দিয়েছে।
যদি আপনার ইসলাম গ্রহণ করার পরে এই গ্রহণ করার যে মুহূর্তটা যদি কয়েকজন সাহাবায়ে কেরামের বিরল ইতিহাসের মধ্যে একজন হচ্ছে বিলালে যার জন্য জান্নাত অপেক্ষমান আছে, মানে আক্ষেপ করে যে এই আম্মার বিন ইয়াসার কখন জান্নাতে আসবে, আকাঙ্ক্ষিত, অনেকে অনেক কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকে না, এটা যদি আমি পেতাম। তা আম্মার বিন ইয়াসারের ব্যাপারে নবীজি বলেন আম্মার বিন ইয়াসারের জন্য জান্নাত আকাঙ্ক্ষিত, অপেক্ষা করতেছেন। ইনি কে ছিলেন? সেই আপনার আহলে সোফাগণের মধ্যে একজন সাহাবী ছিলেন। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলেন যে আমার সাহাবায়ে কেরাম হচ্ছে খাবারের মধ্যে লবণের তুল্য, যেটা সমস্ত খাবারকে কি করে দেয়, সুস্বাদু করে দেয়। মুফতি আহমদ ইয়াখান নেইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিরাতুল মানাজির মধ্যে তিনি হাদিসে পাকের ব্যাখ্যা করেছেন, যেটা যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের সংখ্যা হচ্ছে কম, ওই অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম হচ্ছে সমস্ত উম্মতের জন্য হেদায়ত।
সুবহানাল্লাহ।
যেভাবে খাবার মধ্যে লবণ থাকে অল্প, লবণ থাকে কি
অল্প,
অল্প একটু লবণ সমস্ত খাবারকে কি করে দেয়,
সুস্বাদু
করে দেয়, সেম সাহাবায়ে কেরামের সংখ্যা অল্প, কিন্তু লক্ষ কোটি কোটি উম্মতের জন্য অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম হচ্ছে কি হেদায়ত। আসলে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে আলোচনা হচ্ছে আহলে সুফাগণের ব্যাপারে। আজকে যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনলাম, আহলে সুফাগণের একটা ইতিহাস থেকে আমাদের একটা বড় শিক্ষণীয় কি, আজকে অনেকের এলেম শিকার আগ্রহ আছে, অনেকের দারিদ্রতার কারণে এলেম থেকে দূরে সরে যায়, কষ্টের কারণে এলিম থেকে দূরে সরে যায়, কিন্তু এই সাহাবায়ে কেরামের আহলে সোফাগণের এলিম শিকার যে আগ্রহ, বিশেষ করে এটাকে সামনে আনা হয়েছে যে আহলে সোফাগণ তারা সদা সর্বদা এমনকি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি কখনো শয়নরত অবস্থায় দেখতে পেতেন, তখন ওই আহলে সোফাগণের কয়েকজন তার ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সন্ধান করতেন যে উনি কোথায় আছেন,
কোথায় আছেন।
আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে কি ইলম হাসিল করতেন। আজকে তাই হাদিসে কিতাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো কি বুখারী শরীফ।
জি,
ওই বুখারী শরীফের মধ্যে আপনার সমস্ত সাহাবা ইকরামের মধ্যে ওই সাহাবি যার থেকে সবচাইতে বেশি হাদিসে মুবারাকা তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু
আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু
আনহু শুধু বুখারী শরীফ না, তাম হাদিসের জগতের মধ্যে সবচাইতে যে সাহাবা তো সাহাবা ইকরামের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা।
জি,
কিন্তু যদি প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লামের বরকতময় বাণী যে সাহাবির থেকে সবচাইতে বেশি আপনার
আমাদের পর্যন্ত আসছে লিখিতভাবে আল্লাহ
আমরা পেয়েছি, তিনি হচ্ছেন আহলে সোফাগণ একজন। যদি সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরবানি দিয়েছেন, কষ্ট সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন, এলেম হাসিল করে বরকতময় বাণীগুলো কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য পৌঁছিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং ওই হুজুর যেহেতু আহলে সোফাগণের মধ্যে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু যার তোমার সকালবেলা তোমার যদি ভোর হয় মানে সকাল সকাল হয় ওই মুহূর্তে তুমি কিতাবুল্লাহর একটা শব্দ তুমি শিখেছো। দেখেন আহলে সোফাগণদের মধ্যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনুকে নবীজি বলেন যে তোমার ভোর হলো সকাল হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাবুল্লাহর একটা শব্দ তুমি শিখেছো, এটা তোমার জন্য 100 রাকাত নামাজ পড়ার থেকে উত্তম।
সুবহানাল্লাহ।
তারপরে বলেন যদি কিতাবুল্লাহর একটা অধ্যায় একটা পার্ট একটা অধ্যায় তুমি শিখেছো, এটা তোমার জন্য 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকেও শ্রেষ্ঠ।
সুবহানাল্লাহ।
দেখেন এই যে আপনার ইলমে দীন, আমরা সবসময় মাদানী চ্যানেলে তিনটা একটা শব্দ শুনি, ইল নূর হে, মানে আল ইলমুন নূর যেটা শব্দ আমরা সবসময় শুনি আরবিতে, বাংলাতে ইলম হচ্ছে নূর। সাহাবা একরাম বলেন, তাবেঈ বলেন, তবে তাবেঈ থেকে শুরু করে আইয়াম আপনার এই সিরিয়াল বা যেটা,
জি জি,
ওলামাদের যে সিরিয়াল বা আস্তে 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 আমাদের যে পর্যন্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামা একরাম, আপনি দেখবেন ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে ইলিমকে।
জি,
আজকে ইলমে দিন থেকে আমরা অনেক,
আর এই ইলম এমন একটা বিষয় ইমরান ভাই, একটা জাতিকে পরিবর্তন করার জন্য, একটা দেশকে পরিবর্তন করার জন্য জ্ঞান সবচাইতে বিশেষ জায়গা হয়েছে। জ্ঞান জ্ঞান যদি না থাকে, ইলম যদি না থাকে, শিক্ষা যদি না থাকে, তবে ওই জাতি আর ওই দেশ পরিবর্তন হতে পারে না। তো এই যে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের এক জ্ঞান শিক্ষা জ্ঞান অর্জন করা, কিতাবের জ্ঞান অর্জন করার এক মন মানসিকতা কেমন ছিল, আজ আমাদের অবস্থা দেখি। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা আরো কিছু আলোচনা শুনবো, দর্শকের কল SMS নিব। অনেক দর্শক ইমরান ভাই আমাদেরকে তাদের নিয়ত পাঠাচ্ছেন তিন দিনের সুন্নতে বলা ইজতেমায় আসার জন্য, কিছু SMS পড়ি এরপর ইনশাআল্লাহ কলও নিব। এক ইসলামী ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, তিনি বললেন, জাকির ভাই সকালের অনুষ্ঠান দেখি আর নিয়ত করছি ইনশাআল্লাহ তাআলা আমার ছোট ভাইকে নিয়ে ইনশাআল্লাহ তিন দিনের সুন্নতে বড় ইজতেমার মধ্যে আসবেন ইনশাআল্লাহ। ওয়েলকাম আপনাকে, আসুন, আপনি ইনশাআল্লাহ তাআলা দেখা হবে অবশ্যই। আর একজন আমাদেরকে SMS করেছেন চট্টগ্রাম থেকে, তিনি বললেন মাদানী চ্যানেলের মাধ্যমে কি তিন দিনের সুন্নতে বড় ইজতেমা অংশগ্রহণ করতে পারবো, যদি আপনি আসতে পারেন আসার সুযোগ থাকে তাহলে কেন মাদানী চ্যানেলের মাধ্যমে আপনি অংশগ্রহণ করবেন, আপনি চলে আসেন এখানে এসে তিন দিন অবস্থান করুন, কিছু শিখুন ইনশাআল্লাহ তাআলা, এর চেয়ে এর মধ্যে বেশি উপকার সাধিত হবে ইনশাআল্লাহ। আর এক ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন আমি একটি নাতে রসুল শুনতে চাই নারায়ণগঞ্জ থেকে। আর একজন আমাদেরকে ইসলামী বোন SMS করেছেন, তিনি বললেন আমি সবসময় মাদানী চ্যানেল দেখি আলহামদুলিল্লাহ, আমাকে একটি নাতে রসুল শুনিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা শোনাবো। রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন, এক বছর ধরে অপেক্ষায় থাকি কখন তিন দিনের সুন্নতে বড় ইজতেমার এলান হবে, আর আমরা ইনশাআল্লাহ টিকিট কাটবো, নিজে রেডি হবো, মানুষকে দাওয়াত দিব, গাড়ি নিয়ে তিন দিনের সুন্নতে বড় ইজতেমায় আসবো ইনশাআল্লাহ তাআলা। এবার তো হয়ে গেল, শুনে গেছেন ইজতেমা কবে হবে, 4-5-6 মার্চ, চলে আসুন ইনশাআল্লাহ। ফটিকছড়ি থেকে একজন আমাদেরকে SMS করেছেন, বললেন কি আমি একটি নাতে রসুল শুনতে চাই। আর একজন আমাদেরকে ইসলামী বোন SMS করেছেন, তিনি বললেন আমি একটু প্রবলেমে আছি, আমার জন্য দোয়া করবেন, সবসময় আপনাদের চ্যানেল দেখি, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে সমাধান করে দিক। শ্রীমঙ্গল থেকে একজন SMS করেছেন, নাতে রসুল শুনতে চেয়েছেন, সাথে থাকুন ইনশাআল্লাহ, চেষ্টা করবো নাচ শোনানোর জন্য। কল চালিয়ে দিন।
আমার নাম হলো সোহাগ। আমি আপনাদের দাওয়াতে ইসলাম গুলা মানুষের থেকে আমি শুনি, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনি কি আমাদের একটা নাতরা শোনাবেন?
এভাবে বলছেন ভাই, একটা শোনাবেন? অবশ্যই শোনাবো, কেন শোনাবো না? বর্ষিত আপনাদেরকে নাচ শোনানোর জন্য, আপনাদেরকে ভালো কিছু শোনানোর জন্য বর্ষি ইনশাল্লাহ জুনায়দ ভাই নাচ শোনাবেন ইনশাল্লাহ তাআলা। জুনায়দ ভাই এমন একজন লোক, আপনি চ্যানেলের বাইরেও যদি কখনো মসজিদে বসে আছেন আর যদি কেউ এসে বলে জুনায়দ ভাইকে নাচ শুনতে চাই, এক মিনিট হলো দুই মিনিট হলো জুনায়দ ভাই নাচ শোনায়। খুব এরও নাচের প্রতি এক আগ্রহ, আর এর নাচ শোনার জন্য আপনাদের খুব আগ্রহ জানিয়ে দেন ইনশাল্লাহ তাআলা। পরবর্তী কল।
ব্রাহ্মণবাড়িয়া সদর উত্তর পটতলা, আমার নাম মামুনিজান ভাইয়া। মাশাআল্লাহ, খুব চমৎকার অনুষ্ঠানটা, কেবল শুনতে চাই মাদিনা মাদিনা আশিকের মমিনের ঠিকানা।
আচ্ছা আচ্ছা, সাথে থাকুন। পরবর্তী কল।
আমার নাম হচ্ছে মোহাম্মদ করিম, থেকে বলছি। আমরা রহমতপুর চ্যানেলটি দেখতেছি, এই জন্য আমাদের কাছ থেকে অনেক ভালো লাগে চ্যানেলটি দেখতে, আমি একটু নাচ শুনতে চাই।
আচ্ছা আচ্ছা, নাচ শুনতে চান ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম হলো মোহাম্মদ আশার, কমহেশকালী থেকে চট্টগ্রাম। নাচ শুনতে চাইছিলাম যে।
পরবর্তী কল।
জামালপুর ইসলামপুর আজবাড়িয়া, আমার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী। আমি তো মাদানি চ্যানেল আসলে সুফা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখতেছি, আমার কাছে এত ভালো লাগতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় যেন দেখতে পারি মাদানি চ্যানেলটি।
আল্লাহ আল্লাহ, জামালপুর ইসলামপুর, জানি না ভাইয়া এই মুহূর্তে আপনারা কে কত দূর থেকে কে কোথায় থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আর আপনার মতো সত্যি যিনি জামালপুর থেকে আমাদেরকে কল করেছেন, হয়তোবা আল্লাহ তাআলা অনেক বড় দয়া হয়েছে আমাদের উপরে যে আমরা এই মাদানী চ্যানেলের মতো এত সুন্দর একটি চ্যানেল পেয়েছি আপনাদেরকে নেকির দাওয়াত দেওয়ার মতো। আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া আদায় করলে হয়তোবা কমতি হয়ে যাবে, কেননা এক মাধ্যম লাগে মানুষকে নেকির দাওয়াত দেওয়ার মতন। আমরা যারা এখানে বসে আছি হয়তোবা জামালপুরে ইসলামপুরে গিয়ে আপনাকে নেকির দাওয়াত দেওয়া এটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলার দয়ায় এখানে বসে আলহামদুলিল্লাহ নেকির দাওয়াত দেওয়ার এক মাধ্যম পেয়েছি মাদানী চ্যানেল। আর আপনিও ঘরে বসে এই মাদানী চ্যানেল দেখে আপনি শুকরিয়া আদায় করছেন, মাওলানা তোমার শুকরিয়া যে এমন সুন্দর একটা চ্যানেল পেয়েছি, খুব সুন্দর আলোচনা। এরকমের আজ আজ নয় প্রতিদিন হাজার হাজার দর্শক আমাদের সাথে থাকেন, যাদের কল SMS আমরা শুনে থাকি, যারা আমাদেরকে নিজের আবেগটা প্রকাশ করে যে না আপনাদের চ্যানেল থেকে আমরা অনেক কিছু শিখতে পাই বা শিখি। আলহামদুলিল্লাহ, যখন আপনি শিখতেছেন তো যিনি আমাদেরকে জামালপুর থেকে SMS কল করেছেন না, আমি আপনাকে অনুরোধ করছি জামালপুর থেকে আপনি নিয়ত করে নেন, আপনার এলাকা ইসলামপুর থেকে বাস ভরে ইসলামী ভাইদেরকে নিয়ে আসবেন, তাদেরকে এনে এই তিন দিনের সুন্নতে পারা ইজতেমায় নিয়ে এসে তাদেরকে দেখান যে ইসলাম একটা কত সুন্দর এক ইসলাম আমাদের জন্য আল্লাহ তাবারকুতাল্লাহ নিয়ামত দিয়েছেন। তাদেরকে দেখান যে এই যে ইসলাম রয়েছে এর মধ্যে কত সুন্দর পরিবেশ থাকে, সুন্নতে রসুল রয়েছে, আদব রয়েছে, সুশিক্ষা রয়েছে। তো তাদেরকে নিয়ে আসেন, বাস ভর্তি করে সবাইকে নিয়ে আসেন, ইনশাল্লাহ দেখবেন আপনিও তো শিখলেন, এরপর ইনশাল্লাহ যাদেরকে নিয়ে আসবেন ওই সকল ইসলামী ভাইরাও ইনশাল্লাহ এখানে এসে কিছু ইলমে দিন অর্জন করবেন ইনশাল্লাহ তাআলা। দর্শক অনেকে নাচ শুনতে চেয়েছেন, আমরা জুনায়দ ভাই থেকে নাচ শুনবো, এরপর ইনশাল্লাহ ফিরে আসবো আবার আলোচনা ইনশাল্লাহ। জি জুনায়দ ভাই।
Oh,
অসহায়দের প্রতি তুমি সহায়, রসুলে আরবি নবীজির কাছে গেলেন, শুধু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান কি ক্ষুধাত্ত ক্ষুধার যন্ত্রণা মিটানোর জন্য নবীজির কাছে যেতেন? না, ওনাদের যে ইলমের জন্য নবীজির কাছে কিভাবে যেতেন, যে ইলিমের ভান্ডার বললেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার থেকে যে বরকতময় ইলমের শব্দগুলো আমি শুনি, আমার স্মরণ থেকে সেটা চলে যায়, আমি রাখতে পারি না। কার কাছে বললেন?
রাসূলের কাছে,
নবীজির কাছে বললেন। আপনার বুখারী শরীফের মধ্যে কত সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, চাদর বিছিয়ে দাও। কি বিছিয়ে দাও?
চাদর বিছিয়ে দাও,
চাদর বিছিয়ে দাও।
আল্লাহ আল্লাহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদর বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরকতময় হাতকে মুষ্টিবদ্ধ করে হাত থেকে ওই চাদরের মধ্যে দিয়ে দিলেন। যেভাবে একজনকে অসহায় ব্যক্তিকে যেভাবে মানুষ দান করে, এভাবে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ চাদরকে ভাঁজ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেটাকে ভাঁজ করে নিলেন, বললেন যে তোমার সিনার সাথে লাগিয়ে নাও।
আহা,
যখন লাগিয়ে নিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খোদার কসম, ওই দিন থেকে আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে যাই শুনতাম, তাই আমার স্মরণে থেকে যেত। বলার পরে সাহাবা ইকরাম বললেন যে যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে সবচাইতে বড় দেনওয়ালা কে? আল্লাহ। এরপর কি বললেন? আদম সন্তানদের মধ্যে সবচাইতে বড় দানকারী আমি রাসূল।
সুবহানাল্লাহ,
হাদিস শরীফ। সুবহানাল্লাহ।
আসলে যে কথাগুলো চলছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবার এমন এক দরবার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবদ্দশায় ছিলেন, হায়াতে মোবারকায় ছিলেন, তখন তো এমন কোন মুসলমান, এমন কোন মানুষ এমন হয়নি কি রসুলের দরবারে গিয়ে আমি খালি এসেছি। সে ইলিম পেয়েছে, সে তার ক্ষুদর্ত পূরণ পেয়েছে, তার অন্তরের চাহিদা পূরণ হয়েছে, সে ইবাদত পেয়েছে, ভালোবাসা পেয়েছে, মোহাব্বত পেয়েছে, ইসলামের নূর পেয়েছে, ইলমের নূর পেয়েছে, আরো কত কিছু যে পেয়েছে। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মাজার শরীফে রওজা মোবারকে আরাম করছেন। আর এই মুহূর্তে যদি কোনো আশেকে রসুল মুমিন মুসলমান আমার রসুলের দরবারে যায়, হাদিসে পাকের মধ্যে রয়েছে, যদি সালাম দেয় আমার রসুল তার সালামের উত্তর দেয়, আমার রসুল তার সালামের জবাব দেন। আর এখন পর্যন্ত যদি কোনো ব্যক্তি ভালোবাসা মোহাব্বত ভক্তি শ্রদ্ধা নিয়ে আমার রসুলের কদমে হাজিরা দেয়, তো সে এখন পর্যন্ত খালি হাতে আসে।
এখানে জাকির ভাই, যারা দুনিয়াতে যে যা কিছু পেয়েছে কিন্তু আমার রসুলের সাদেকায় পেয়েছে। আজকে পুরো পৃথিবীর ওলামাদের কাছে উজ্জ্বল এক নক্ষত্র হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলাহি, এত বড় ইলমের অধিকারী হয়েছেন, এটা আল্লাহর হাবিবের সাদেকায়। কাসিদাই নোমানের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নোমান মিন সাবেত, আমি অসহায়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন,
দয়া করেন। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি এমন দয়া করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত ওলামাদের মুখে ইমামে আজম কে? আবু হানিফা।
আবু হানিফা
কেমন দয়া করছে,
কেমন দয়া করছে,
ইলিমের বাদশাহ।
আর এখন পর্যন্ত কিন্তু ইমরান ভাই, যদি কোনো ব্যক্তি তার অন্তর থেকে রসুলের দরবারে আবেদন করে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন কবুল করেন, তার মনের কথাগুলো শুনেন, তার সেই পেরেশানিগুলো কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর করে দেন। আর এরকমের ঘটনা হাজারো কিতাবের মধ্যে হাজারো ঘটনা।
এই যে বিষয়টা যে আসলে যে সবার মাঝেই যত যুগ বিশিষ্ট যারা বড় বড় আল্লাহর ওলি ছিল, যারা ফুকায়ে কেরাম, বড় বড় আলিমে দিন, যেভাবে ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার ইশকে রসুলের অবস্থা এমন ছিল, একবার মসজিদে নববী শরীফে তো আরেক বুজুর, ইনিও আপন জীবনে অনেক বড় আলিম ছিল, তো ইনি কথা বলতে বলতে একসময় ইনার আওয়াজ বড় হয়ে গেল, তো সাথে সাথে ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা তাকে নেকি দাওয়াত দিতে শুরু করলো, যা অনেক আপনার বড় ঘটনা। তো ছোট যে ইনি বললো যে আল্লাহ নবীর সম্মান মান মর্যাদা এখনো ওই অবস্থায় আছে যে অবস্থায় জাহিরি হায়াতে ছিল, এবং সকল ইমাম, সকল আপনার তরিকতের যারাই আলহামদুলিল্লাহ ইমাম আছে, তো তাদের সবাই একটা আকীদা ছিল যে আল্লাহর নবী আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতায় দিতে পারে, এবং এটা সাহাবী কেরামেরও আকীদা। কারো যুদ্ধের ময়দানে চোখ চলে যেত, তো আমার নবীজির দরবারে চলে আসতো, পারো ক্ষুধার প্রয়োজন, আমার নবীজির দরবারে চলে আসতো, কেননা সাহাবী কেরামের আকীদা ছিল যে আল্লাহর নবী দিতে পারে, আল্লাহ তাআলার দেওয়ার কুদরত ক্ষমতা।
বর্তমানে ওই সাহাবী কেরামের আকাইদ যেটা, সেটা সমস্ত আউলিয়ে কেরামেরই ছিল।
জি, এই বিশ্বাসই ছিল সকল আউলিয়ে কেরামের।
সিস্তিয়া তরিকার এক মহান বুজুর্গ, পুরা আমাদের পাক ভারত উপমহাদেশ নয়, পুরা পৃথিবীর সমস্ত ওলামা যাকে খুব ভালোভাবে চিনেন, এমন যিনি আউলিয়ে কেরামের মধ্যে একজন ছিলেন, হাজী আমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমতুল্লাহ তাআলা, তিনার এই শেয়ারটা দেখেন তারা যোগের শ্রেষ্ঠ কিভাবে হয়েছেন। তিনি বললেন, লাগা তাকিয়া গুনা হো কি পড়া দিন রাত শ্রোতা হো, যে আমি অলসতার বালিশ দিয়ে আমি কি শুয়ে রয়েছি, মজে কি খাফে গাফলত সে জাগা দো ইয়া রসুল্লাহ। মানে উনি বাংলাতে এবার বলি যে ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি মানে অলসতার মধ্যে, অলসতার আপনার কি বালিশ দিয়ে আমি শুয়ে রয়েছি, ইয়া রসুল্লাহ আপনি আমাকে কি দেন, আমাকে জাগিয়ে দেন। মানে এই কথাটা কেবল হাজী আমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে আরজি পেশ করলেন। এভাবে আপনার যুগে যুগে আমরা দেখি যারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন, শ্রেষ্ঠ থেকে যারা শ্রেষ্ঠ হয়েছেন, ইলিমের জগতে ইলিমের বাদশাহ হয়েছেন, তারা কিন্তু যে যা কিছু পেয়েছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাদাকা পেয়েছেন। আর আমাদের আজকে বিশেষ করে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে ইলম, এবার এই ব্যাপারে আপনার এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলিমের ব্যাপারে কি বলেছেন, হযরত সাইয়েদুনা ফাতেহ মাওসিলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এক বুজুর্গ তিনি ছিলেন, তিনি লোকদেরকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন যে একজন অসুস্থ ব্যক্তিকে যদি তাকে খাবার এবং ওষুধ বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওই লোকটা কি জীবিত থাকবে না মারা যাবে? তাকে ওষুধও বন্ধ করে দেওয়া হয়, তাকে খাবারও বন্ধ করে দেওয়া হয়, তখন লোকেরা বলল যে হুজুর সে মারা যাবে। তখন তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তেম একজন মানুষ যদি কিছুদিন ইলম থেকে দূরে সরে যায়, তেম যেভাবে একজন মানুষ সেই খাবার অভাবে ওষুধের অভাবে সে মারা যায়, ঠিক একজন মানুষ যখন কিছুদিন ইলম থেকে যখন দূরে সরে যায়, ইলমের নূর থেকে যখন দূরে সরে যায়, তার অন্তর সেম একইভাবে মরে যায়। অন্তর যদি কোনো মানুষের যদি অন্তর মরে যায়, তাহলে তার কোনো ইবাদত তাকওয়া ফরজগারি তার মধ্যে কোনো অনুভব হবে না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে ফাতেহ মাওসিলি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে কথা বলেছেন তিনি সত্যিই বলেছেন, কেন ইলম এমন হিকমত এটা হচ্ছে একজন মানুষের জন্য সবচাইতে বড় দামি।
সুবহানাল্লাহ।
আর এটাকে সাহাবায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন, এটাকে তাবে যারা তারা গুরুত্ব দিয়েছেন, এটাকে আউলিয়া কেরাম গুরুত্ব দিয়েছেন, শরীয়তের ইমাম বলেন, তরিকতের ইমাম বলেন, এটাকে গুরুত্ব দিয়েছেন। তাই এদেরই অনুসারী এক মহান দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল আলিয়া, বানী দাওয়াত ইসলামী বলেন, বানী মাদানী চ্যানেল বলেন, যা কিছু আমরা দেখতে পাচ্ছি তিনারও আজকে আমরা দেখি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠিত করে তিনি আমাদেরকে সবচাইতে বড় যেটা নিয়ামত দিয়েছেন, দাওয়াত ইসলামের মাধ্যমে ইলমে দ্বীনকে প্রসার করা হচ্ছে, জামিয়াতুল মদিনার মাধ্যমে, মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, যত প্রকারের আমরা আজকে দেখি মাদানী কাফলার মাধ্যমে, ইজতিমার মাধ্যমে কি শিখাচ্ছে, মানুষকে ইলিম শিখানো,
ইলিমের আসলে নেকির দাওয়াত আর এত কিছু যে আয়োজন, দাওয়াত ইসলামের একটাই মাধ্যম, একটাই উদ্দেশ্য, যে এই উদ্দেশ্য সামনে রেখে আমিরুল ইসলাম এইগুলো করেছেন, তাহলে মানুষের কাছে ইলিম পৌঁছানো, এই যে মাদানী চ্যানেল এর মধ্যে বসে কথা বলার একটাই উদ্দেশ্য, মানুষ মুসলমান পর্যন্ত যাতে ইলমে দিন পৌঁছে যায়, ইলমে দিন যেন মানুষ শিখতে পারে নিজের ঘরে বসে। মাদানী কাফালা কেন করা হয়েছে, ইলমে দিনের প্রচার করার জন্য, ইলিম যেন মানুষকে শিখানো যায়। এই জামিয়াতুল মদিনা কারণ কেন করা হয়েছে, ইলিম যেন মানুষ অর্জন করতে পারে। আলহামদুলিল্লাহ আমিরুল সুন্নাতেরও চিন্তা ভাবনা এটাই, যাতে মুসলমান পর্যন্ত ইলিম পৌঁছে যায় আর মানুষ যেন নিজে নিজেকে যেন সকল প্রকারের খারাপ কাজ থেকে যেন নিজেকে বাঁচাতে পারে। এক ইসলামী ভাইয়ের মেসেজ আসছে, আমিরুল সুন্নাতের মানকাবাদ শুনবেন, শুনাব ইনশাল্লাহ। এর পূর্বে দিয়ে একটি কল নিয়ে নিই, কল চালিয়ে দিন।
আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম সানিয়া, আমি মাদানী চ্যানেল খুব ভালোবাসি, আমি আপুকে রাজি করেছি মাদানী ইসলামাতে ও কাফেরাতে যাওয়ার জন্য, আমার জন্য আর আব্বুর জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা গতকালকে এই মাদানী মুন্নি কল দিয়েছিল নাচ শোনার জন্য। তো আমি এই মাদানী মুন্নিকে বলছিলাম আপনাকে নাচ শোনাবো, কিন্তু আপনি আপনার বাবাকে রাজি করান যেন তিন দিনের সুন্নতে ভরা ইজতেমাতে আসেন। আর আজকে উনি সুসংবাদ দিয়ে দিলেন যে ওনার বাবাকে উনি রাজি করিয়েছেন, তিন দিনের সুন্নতে ভরা ইজতেমাতে আসবেন ইনশাআল্লাহ তাআলা।
দাওয়াত ইসলামী ভাষাতে অনেক সময় মাদানী মুন্নি বলে ছোট মেয়েদেরকে,
জি জি,
সে যদি তার আব্বুকে এই সুন্নতে ভরা ইজতেমা আসার দাওয়াত দিতে পারে, তো যারা বয়সে যারা বড়
বড়,
তো এই অনেকে যেহেতু ইসলামী বন্ধের জন্য আসা আমাদের ইজতেমাতে মাঠে এলাও নাই,
জি,
এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা
হয়নি,
তারা কেন দাওয়াত দিবেন? একজন ছোট্ট মাদানী মুন্নি থেকে তো আমাদের শিখার অনেক কিছু আছে,
অনেক কিছু আছে।
সে অবশ্যই আপনি বলেছেন উনি দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ, ওনার আব্বু সে রাজশাহী থেকে চলে আসবে।
যদি আমার আত্মবিশ্বাস ইমরান ভাই, যদি আমার মেয়ে আমাকে বলে যে বাবা মাদানী চ্যানেল দেখে আমি শুনলাম যে অমুক জায়গাতে একটা অনুষ্ঠান হবে, ধর্মীয় অনুষ্ঠান, বয়ান হবে, কিছু শিখান হবে, আমার মন চাইবে কি আমার পাঁচ বছর সাত বছরের মেয়ে আমাকে দাওয়াত দিচ্ছে যাওয়ার জন্য আমি যাই? আর যে মেয়ে, যে মাদানী মুন্নি আমাদেরকে কল করলেন, সে যেহেতু তার বাবাকে রাজি করেছেন বাবা আসবেন, আমিও ওই বাবাকে বলি যে আপনার মেয়ের এই কথা যে তিনি মাদানী চ্যানেলে বললো কি আমার বাবা রাজি হয়েছেন যাবেন, তো আপনি রাজি হয়েছেন তো তার সামনে অন্তর থেকেও রাজি হয়ে যান যে আপনি ইনশাল্লাহ তিন দিনের সুন্নতে ভরা ইজতেমাতে আসবেন। আর প্রতিটি ইসলামী বোনকে বলি এই মুহূর্তে যে আপনি আপনার ঘরের, আপনার ভাই হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনি সকল ইসলামী ভাইদেরকে, আপনার ঘরে যারা পুরুষ আছে তাদেরকে নিজের পক্ষ থেকে রেডি করেন যে আপনাকে তিন দিনের সুন্নতে ভরা ইজতেমাতে যেতে হবে ইনশাআল্লাহ তাআলা। যদি তাদের কাছে ভাড়া না থাকে তো ইসলামী বোন আপনি রেডি করেন, ভাড়া দেওয়ার ব্যবস্থা করেন, যেভাবে হোক তাদেরকে পাঠান।
যেহেতু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রাজশাহীর যিনি বেলায়তে বাদশাহ শাহ মখদুমপুর রহমতুল্লাহ তাআলা গেলেন মাজার সংলগ্ন যে মসজিদ, সেখানে প্রতি বৃহস্পতিবারে ইশার নামাজের পর দাওয়াত ইসলাম সপ্তাহে ইজতেমা হয়, সেখানে অংশগ্রহণ করে জিম্মাদারদের সাথে ওখানে নাম লিখিয়ে দিই। একবার সহজ রাস্তা, রাজশাহীর এমন কোন গ্রামের মানুষ, আমি তো রাজশাহী বলবো, পুরো বাংলাদেশের মানুষ যে মহান ব্যক্তিকে চিনে, শাহ মখদুম রুফুস রহমাতুল্লাহ আলাইহি, মাজার শরীফ মসজিদে আমাদের প্রতি বৃহস্পতিবারে ইশার নামাজের পর সপ্তাহে ইজতেমা হয়, সেখানে অংশগ্রহণ করে নাম লিখিয়ে দিন এবং তাদের সাথে যে কাফলা আসবে সেই কাফলার সাথে সহজে আসতে পারবে ইজতেমাতে।
জি জি ইনশাআল্লাহ তাআলা, যে যে শহরের মধ্যে রয়েছি আমরা, ওই শহরে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমা যেখানে হয় সেখানে গিয়ে এই বৃহস্পতিবারই আপনি নিজের নাম লিখিয়ে দিন। আর যদি সম্ভব হয় কিছু টাকাও অ্যাডভান্স করে দিন যে আমি এই টাকাটাও অ্যাডভান্স করে দিলাম, ইনশাআল্লাহ আমি তিন দিনের সুন্নতে ভরা ইজতেমার মধ্যে অংশগ্রহণ করব। পরবর্তী কল চালিয়ে দিন।
প্রতিদিন পাতা দিত সকালবেলা সামর্থ্য পাওয়ার আমার দেখা সৌভাগ্য হয়। তো আজকে বিষয় আল সুপ্পা, এই সম্বন্ধে আমার আগে কোন ধারণা ছিল না। তো আজকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্মানিত মুবাল্লিগ মোহাম্মদ ইমরান আত্তারি ভাইয়ের আলোচনার মাধ্যমে সুন্দর একটি অনুষ্ঠান আমি দেখতেছি, এবং আল সুপ্পা জানাচ্ছি, সাথে সাথে বাংলা প্রতিটি ঘরে গেলে যেন মাদানী চ্যানেল বাংলা পৌঁছে যায় এই দোয়া করছি।
মাশাআল্লাহ, জিম্মাদার না কুমিল্লার ইসলামী ভাই যিনি নাম বললেন, জি লাকসামের, মাশাআল্লাহ। আমিও তিনি আপনাকে, আপনিও আমাকে তো চিনেন অবশ্যই, ধন্যবাদ ভাই আপনি অনেক দূর থেকে কল করেছেন, মূল্যবান সময় আপনার।
আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্রতি একটা আমি যতটুকু জানি এমন আন্তরিক, হয়তো ওদের শুনতে পাচ্ছে এই মুহূর্তে, আন্তরিকতার কারণে মাঝে মধ্যে মাদানী চ্যানেল তোমার কোনো কারণ অনেক সময় অনেক অফ হয়ে যায়। অনেক সময় যে লাকসামের মধ্যে যিনি সবচাইতে মাদানী চ্যানেলকে চালু করানোর জন্য এই নেকির দাওয়াতকে
আল্লাহ আল্লাহ
প্রচার করার জন্য সবচাইতে বেশি আমার ধারণা মতো যিনি কষ্ট করছে তিনি ছিলেন আমাদের
অদূত ভাই। আজকে দেখেন এই অদূত ভাই যে কষ্ট করেছেন, পুরো লাকসামের মধ্যে মাদানী চ্যানেল চলছে, আজকের অনুষ্ঠান থেকে হাজারো মানুষ আহলে সুফা সম্পর্কে জানতে পারছে, নেকি অর্জন হয়েছে অদূত ভাই। ধন্যবাদ, শুক্রিয়া অদূত ভাই, ভালো দোয়া করবেন আমাদের জন্য। কিছু অনুরোধ আসছিল বাপার মানকাবা তার নাতের, যদি একটু একটু শুনিয়ে দিতেন। জুনিয়র
বাপার মানকাবার শোনার প্রতি একটা আগ্রহ তৈরি করার জন্য,
হ্যাঁ,
যেহেতু এলিমের বিষয়,
জি জি,
আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এলিম অর্জন করার সবচেয়ে একটা উত্তম যেটা অনুষ্ঠান সেটা হচ্ছে মাদানী মুজাকারা। প্রতি শনিবার আমির আল সুন্নাহ দামাত বারাকাত মালিয়ার যেটা প্রশ্ন এবং উত্তর, শুধু সাধারণ না, বড় বড় ওলামায়ে কেরাম বর্তমানে বলেন মাদানী চ্যানেলের একটা প্রোগ্রাম যার নাম হচ্ছে মাদানী মুজাকারা, প্রতি শনিবার ইশার পরে যে শুরু হয় আমির আলো সুন্নাহ সরাসরি, এটার থেকে এত ইলিম শিখা যায়। মানে মানুষ অবাক, আমির আলো সুন্নাহ পাশে মুফতি একরাম দাওয়াত ইসলামের দারুল ইফতাহ আহলে সুন্নাতের মুফতিরা, মানে শুধু ইলিম আর ইলিম। মাদিনা চ্যানেল একটা প্রোগ্রাম, যদি কেউ চায় যে আমি একটা ইলিমের ভালো ক্লাস করতে চাই,
জি জি,
একটা উত্তম একটা ক্লাস করতে চাই, তো আমি তো বলবো আপনি শেখ তরিকত আমির আহলে সুন্নাতের মাদিনা মোজাকার আপনি রেগুলার পাবন্দী হয়ে যান।
সুবহানাল্লাহ। আর যদি কেউ চায় কি সপ্তাহে একদিন আমি আরো বেশি দেখতে চাই, আপনার জন্য আরো সহজ পথ আছে, ইউটিউবের মধ্যে হাজারো মাদানী মুজাকারা,
মাদানী মুজাকারা লিখলে চলে আসবে,
মাদানী মুজাকারা ইংলিশে লিখলে চলে আসবে, মাদানী মুজাকারা তো চলে আসবে, হাজার এপিসোড ওখানে রাখা আছে, ঘন্টার পর ঘন্টা আপনি বসে দেখতে পারেন, হাজারো মাসালার সমাধান ওখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। মোবাইল থেকে সংক্ষিপ্ত কিছু মাদানী ফুল নেব ইনশাল্লাহ, পরে অনুষ্ঠান শেষ করব। জি মিরাজ ভাই, আজকের বিষয় সম্পর্কে শেষ কিছু মাদানী ফুল।
আলহামদুলিল্লাহ, আসলে যেহেতু আমির আহলে সুন্নতের আলহামদুলিল্লাহ মানকাবাদ শুনলাম, আসলে আমির আহলে সুন্নতে একজন ইলমের ক্ষুধার্ত। আমির আহলে সুন্নত বলে যে আমার ছোটবেলা থেকে, অর্থাৎ আমির আহলে সুন্নতের ইলম অর্জন করার যে একটা জজবা, আমির আহলে সুন্নত এক মুহূর্ত ভাই মাদানী মুজাকারের ভিতরে ইশাত ফরমা যে আমির আহলে সুন্নত বলে যে আমি এমন কি আমার পড়ার আগ্রহ ছিল ইলম অর্জন করার, তো মানুষ পরীক্ষা এলে যেভাবে পড়ে, তো আমি সদা সর্বদা কি আমার পড়ার প্রতি এমন আগ্রহ বলতেছি, আমি যত মাসলা কি আমার পুরো জীবনে কি আলহামদুলিল্লাহ আমার পড়ার সৌভাগ্য হয়েছে, যদি এই মাসলা আমার স্মরণে থাকতো তো পুরো ওয়ার্ল্ড এর যারা মুফতি আছে আমাকে কল করতো। এক মুহূর্ত আমির আহলে সুন্নাত আপনার মুফতি হাসির মাধ্যমে কি এই কথা ইরশাদ ফরমান, আর আমির আহলে সুন্নাত ওই মহান ব্যক্তি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন ইলম আলহামদুলিল্লাহ কিভাবে আলহামদুলিল্লাহ নিজে ইলম অর্জন করে আপনি পুরো দুনিয়ার মানুষের কাছে আলহামদুলিল্লাহ পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ যদি আমরা এই আসহাবে সুফফার যে আমরা ওয়াকে আজকে সম্পূর্ণ বিষয়টাই তো এটার উপর ছিল যে ইলমের যে গুরুত্ব, অথচ ইনাদের মহৎ কুরবানিটা কেমন ছিল। হুজুর বলল ইমরান ভাই যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার দিকে যদি আমরা একটু তাকাই, তাদের কষ্ট ইসলাম গ্রহণ করার যে কষ্টটা ছিল, কিভাবে তারা ইলম অর্জন করলো আর কিভাবে মুসলমান এর ভিতরে কি আলহামদুলিল্লাহ দাখিল হয়ে গেল, যদি আমরা একটু দেখি তো ইনি মুসলমান হওয়ার সময় ইনাকে কি কষ্ট দেওয়া হলো, যে অনেক সময় ইনার শরীরে আগুন দিয়ে তার শরীরে দাগ দিয়ে দেওয়া হতো, অনেক সময় তাকে পানির ভিতরে চুবিয়ে দেওয়া হতো, অনেক সময় তাকে বেঁধে বিভিন্ন ভাবে ইনাকে অত্যাচার এবং তার বুকের উপর পাথর রেখে দেওয়া হতো। তো ওই সমস্ত ইলমের ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম ইনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে পুরা দুনিয়াতে ইনাদের আলোতে আজকে সবাই আলহামদুলিল্লাহ আলো, ইনাদের রোশনিতে আজকে পুরা দুনিয়া আলহামদুলিল্লাহ আলোকিত ইনাদের মহৎ কুরবানির বিনিময়। তা আমরাও আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে সকল ইসলামী ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ এই নেকির দাওয়াত, যেটা আমরাও ইলম অর্জন করার জন্য আলহামদুলিল্লাহ নিজের ঘর থেকে বের করি, বের হয়ে যাই, নিজের কষ্ট আলহামদুলিল্লাহ এগুলো কি নিজের মধ্যে সাজিয়ে নিই, তো ইনশাআল্লাহ এর বরকতি আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু আলহামদুলিল্লাহ শিখা আছে এবং অর্জন করে আমাদের তৌফিক হবে
ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই, সর্বশেষ এটাই যে ইলমে দ্বীন যেটা সবচাইতে উত্তম, যে যদি কোনো ব্যক্তি চায় যে আমি অন্ধকার থেকে বের হতে চাই, অন্ধকার বলতে যে ঘরে বাতি নাই সে অন্ধকার কথা বলা হচ্ছে না, যে আমি আপনার অন্ধকার থেকে গুমরাহির অন্ধকার এর অন্ধকার থেকে আমি বের হয়ে আলোতে আসতে চাই, তাহলে তার জন্য লাগবে ইলমের নূর। ইলমের নূর মানুষকে আল্লাহর ওলি বানিয়ে দেয়, মুত্তাকি বানিয়ে দেয়, পরহেজগার বানিয়ে দেয়। কোনো ব্যক্তি ইলম বিহীন যে আমল করা হয় সে আমলের গ্রহণযোগ্যতা থাকে না। আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন শিখার জন্য আপনি যেই যে পার্ট আপনি চান, যে আমি এভাবে ইলম শিখতে চাই দাওয়াত ইসলামীতে, সেই পদ্ধতিতে ইলম শিখানোর ব্যবস্থা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে হোক, অনলাইন জামিয়াতুল মদিনা অনলাইন, কোরআন শিক্ষা মাদ্রাসাতুল মদিনা অনলাইনে হাফিজ হওয়ার আমাদের ব্যবস্থা আছে দাওয়াত ইসলামীতে। এরপর আপনি যদি বলেন আমি একজন ব্যবসায়ী মানুষ, হয়তো আমার দ্বারা এত টাইম দেওয়া সম্ভব না, তাহলে আপনি তিন দিন এক মাস এভাবে মাদানী কাফলায় আপনি সফর করেন, ইলমে দ্বীন শিখতে পারবেন। তো দাওয়াত ইসলামীতে সমস্ত ইলমে দ্বীন শিখার জন্য আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুন আলিয়া যে সকল ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, ওই সকল ব্যবস্থার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে ইজতিমা। ইজতিমার মধ্যে কিন্তু ইলমে দ্বীন শিখার একটা মাধ্যম, আলহামদুলিল্লাহ সেই ইজতিমার মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ব্যাপী দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নত বরা ইজতিমাতে সেখানে অসংখ্য ইলমে দ্বীন আলহামদুলিল্লাহ শিখার একটা ব্যবস্থা হবে। তাই সর্বশেষ আবারও দাওয়াত পেশ করব আমরা 4-5-6 বাংলাদেশের রাজধানী আপনার ঢাকা সিভিল এভিয়েশন ময়দান হাজির ক্যাম্প সংলগ্ন এই বিশাল ময়দানে আমরা সুন্নত বরা ইজতিমাতে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব
ইনশাআল্লাহ তাআলা। দর্শকের পক্ষ থেকে দুইটি SMS এসেছে, একজন নারায়ণগঞ্জ থেকে বললেন আমার ছোট ভাই মারা গেছে ওর জন্য দোয়া করবেন, আর একজন ইসলামী ভাই আকাশ ভাই SMS করলেন ওর বাবার জন্য, ওর বাবাও মারা গেছে, দোয়া করার জন্য আল্লাহ তালা মাগফিরাত দান করুক, আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। দর্শক আগামী ইনশাআল্লাহ আবার উপস্থিত হবো রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠান নিয়ে, ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
সম্মানিত সর্বগুণে গুণান্বিত সম্মানিত সর্বগুণে গুণান্বিত সম্মানিত সর্বগুণে গুণান্বিত
সালাম খুদা চাই যে তোমায় কত কে আছে আর তোমার মত খুদা চাই যে তোমায় কত কে আছে আর তোমার মত দেখতে লোকে বেকুল কত দেখতে লোকে বেকুল কত তোমায় লাখ সালাম তোমায় লাখ সালাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক
সালাতু সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।